ক্রুশের মাধ্যমে মৃত্যু থেকে জীবন পর্যন্ত। জো ম্যাককিনি দ্বারা। অধ্যায় এক, ঈশ্বর কে? এই পাঠগুলিতে আপনি ঈশ্বর সম্পর্কে শিখবেন, যিনি আমাদের জীবন দেন। সে কে? তিনি যা করেছেন? তিনি কি আমাদের চিন্তা করেন? তিনি আমাদের কাছ থেকে কি চান? ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তি, বস্তু বা বস্তুর উপাসনা ও সেবা করা কেন এত অন্যায়? জন 1:7-3, এখন এটি অনন্ত জীবন, যাতে তারা আপনাকে, একমাত্র সত্য ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে, যাকে আপনি পাঠিয়েছেন, জানতে পারে। অনন্ত জীবন পেতে হলে কি ঈশ্বরকে জানতে হবে? জন 4:2-3, তবুও একটি সময় আসছে এবং এখন এসেছে যখন সত্য উপাসকরা আত্মায় এবং সত্যে পিতার উপাসনা করবে, কারণ তারা সেই ধরনের উপাসক যা পিতা খোঁজেন। ঈশ্বর হলেন আত্মা এবং তার উপাসকদের অবশ্যই উপাসনা করতে হবে আত্মায় এবং সত্যে। ঈশ্বর কি একটি আত্মা বা বস্তু ঈশ্বরের উপাসনা করতে চান? প্রেরিত 1:7-2-3, যিনি বিশ্ব এবং এর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু এবং হাতে তৈরি মন্দিরে থাকেন না, এবং তাকে মানুষের হাতে পরিবেশন করা হয় না যেন তার কিছু প্রয়োজন, কারণ তিনি সমস্ত মানুষকে জীবন, শ্বাস এবং অন্য সব কিছু দেন। একজন মানুষ থেকে তিনি প্রতিটি মানুষের জাতি তৈরি করেছিলেন, যাতে তারা সমগ্র পৃথিবীতে বাস করে, এবং তিনি তাদের জন্য নির্ধারিত সময় এবং তাদের বসবাসের সঠিক স্থান নির্ধারণ করেছিলেন। ঈশ্বর এটি করেছিলেন যাতে লোকেরা তাকে খুঁজতে পারে এবং সম্ভবত তার জন্য পৌঁছাতে পারে এবং তাকে খুঁজে পেতে পারে, যদিও সে আমাদের প্রত্যেকের থেকে দূরে নয়। কেননা তার মধ্যেই আমরা বাস করি, চলাফেরা করি এবং আমাদের সত্তা আছে, যেমন আপনার নিজের কিছু কবি বলেছেন, আমরা তারই বংশধর। অতএব, যেহেতু আমরা ঈশ্বরের বংশধর, তাই আমাদের মনে করা উচিত নয় যে ঐশ্বরিক সত্তা সোনা বা রূপা বা পাথরের মতো মানুষের নকশা এবং দক্ষতা দ্বারা নির্মিত একটি প্রতিমা। অতীতে ঈশ্বর এই ধরনের অজ্ঞতাকে উপেক্ষা করেছিলেন, কিন্তু এখন তিনি সর্বত্র সমস্ত লোককে অনুতপ্ত হওয়ার আদেশ দেন, কারণ তিনি একটি দিন নির্ধারণ করেছেন যেদিন তিনি তার নিযুক্ত লোকের দ্বারা ন্যায়বিচারের সাথে বিশ্বের বিচার করবেন। এর প্রমাণ তিনি সবার সামনে দিয়েছেন। রোমানস 1:8-5, স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশ করা হচ্ছে সমস্ত অধার্মিকতা এবং দুষ্টতার বিরুদ্ধে, যারা তাদের দুষ্টতার দ্বারা সত্যকে দমন করে, কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যায় তা তাদের কাছে স্পষ্ট, কারণ ঈশ্বর এটি স্পষ্ট করেছেন। তাদের কারণ জগৎ সৃষ্টির পর থেকেই ঈশ্বরের অদৃশ্য গুণাবলী, তার চিরন্তন শক্তি এবং ঐশ্বরিক প্রকৃতি স্পষ্টভাবে দেখা গেছে। যা তৈরি করা হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে, যাতে মানুষ অজুহাত ছাড়াই, যদিও তারা ঈশ্বরকে জানত, তবুও তারা তাকে ঈশ্বর বলে মহিমান্বিত করেনি বা তাকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের চিন্তাভাবনা নিরর্থক হয়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকার হয়ে গেছে। যদিও তারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করেছিল, তারা বোকা হয়ে উঠেছিল এবং অমর ঈশ্বরের মহিমা বিনিময় করেছিল মরণশীল মানুষ, পাখি, পশু এবং সরীসৃপদের মতো দেখতে। অতএব, ঈশ্বর তাদের অন্তরের পাপপূর্ণ আকাঙ্ক্ষায় তাদের একে অপরের সাথে তাদের দেহের অবনতি করার জন্য যৌন অপবিত্রতায় সমর্পণ করেছিলেন। তারা ঈশ্বরের সত্যকে মিথ্যার সাথে বিনিময় করেছে এবং সৃষ্টিকর্তার পরিবর্তে সৃষ্ট জিনিসের উপাসনা ও সেবা করেছে, যিনি চিরকাল প্রশংসিত। আমিন। এমনকি একজন ব্যক্তিরও, যে কখনো বাইবেল পড়ে না, তা জানা উচিত যে সৃষ্টিকর্তা শক্তিশালী, বুদ্ধিমান এবং ঐশ্বরিক। খোক যে ব্যক্তি স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে, তার কি কোনো অজুহাত আছে? গ, ঈশ্বর যে আমাদের সৃষ্টিকর্তা, তা কি আমাদের তার উপাসনা ও প্রশংসা করতে বাধ্য করবে? ঈশ্বর কি মানুষকে তাদের নিজের পাপপূর্ণ ইচ্ছা অনুসরণ করতে দেন যদিও তারা তার কাছে অসন্তুষ্ট হয়? এ স্রষ্টার পরিবর্তে সৃষ্টি করা জিনিসের উপাসনা ও সেবা করা কি অন্যায়? ম্যাথু 1:9-6, যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটি অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। তো এমন কিছু কি আছে যা ঈশ্বর করতে পারেন না? খ, আমরা কি আমাদের সমস্ত চাহিদা সরবরাহ করার জন্য ঈশ্বরের উপর নির্ভর করতে পারি? জন 3:1-6, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। রোমান্স 5:6-8, আপনি দেখতে পাচ্ছেন ঠিক সঠিক সময়ে, যখন আমরা এখনও শক্তিহীন ছিলাম, খ্রিস্ট অধার্মিকদের জন্য মারা গিয়েছিলেন। একজন ধার্মিক মানুষের জন্য খুব কমই কেউ মারা যাবে, যদিও একজন ভালো মানুষের জন্য কেউ মারা যাওয়ার সাহস করতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের ভালোবাসা এইভাবে দেখান, আমরা যখন পাপী ছিলাম, খ্রিস্ট আমাদের জন্য মারা গিয়েছিলেন। খো আপনি একজন পাপি হওয়া সত্ত্বেও ঈশ্বর কি আপনাকে ভালোবাসেন? খো আপনার প্রতি ঈশ্বরের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কি? গো ঈশ্বর আপনার জন্য কি চান? সার সংক্ষেপ: আপনি দেখেছেন যে ঈশ্বর যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনিও আপনাকে ভালোবাসেন এবং চান যে আপনি তার সন্ধান করুন, উপাসনা করুন এবং গৌরব করুন। এই বিস্ময়কর ঈশ্বর শক্তিমান এবং আমরা যা কিছু চাইতে পারি বা ভাবতে পারি তার চেয়ে অসীম বেশি করতে সক্ষম। ইফিসীয় 3:20। তিনি আমাদেরকে তার পুত্র যীশু দিয়েছেন তার প্রেমের একটি মহান প্রদর্শন হিসাবে। এখন আপনাকে এই যীশু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। অধ্যায় 2। যীশুকে: এই রিডিংগুলিতে আপনি যীশু খ্রিস্ট জীবনের রাজকুমার সম্পর্কে শিখবেন। প্রেরিত 3:1-5। তিনি কে? আমাদের কাছে তার গুরুত্ব কি? কেন তিনি আমাদের প্রশংসা ও আনুগত্যের যোগ্য? জন 1:1-4 এবং 1:4 আদিতে শব্দ ছিল এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল এবং শব্দ ঈশ্বর ছিল। তিনি শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন। তার মাধ্যমেই সব কিছু তৈরি হয়েছিল, তাকে ছাড়া কিছুই তৈরি করা হয়নি যে তৈরি করা হয়েছে। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন ছিল মানুষের আলো। শব্দটি দেহে পরিণত হয়েছিল এবং আমাদের মধ্যে তার বাসস্থান করেছিল। আমরা তার মহিমা দেখেছি, এক এবং একমাত্রের মহিমা যিনি পিতার কাছ থেকে এসেছেন, অনুগ্রহ ও সত্যে পূর্ণ। যীশু কি ঈশ্বর? খ আমরা জীবন কোথায় পাব? গ যীশু কি সেই ঈশ্বর যিনি একজন মানুষ হয়েছিলেন এবং এখানে একটি সময়ের জন্য পৃথিবীতে বসবাস করেছিলেন? ম্যাথিউ 1:20-23। কিন্তু তিনি এই কথা চিন্তা করার পর প্রভুর একজন ফেরেস্তা তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দাউদের পুত্র জোসেফ, মরিয়মকে আপনার স্ত্রী হিসাবে গৃহে নিতে ভয় পেও না, কারণ কি? তার মধ্যে গর্ভধারণ করা হয়েছে পবিত্র আত্মা থেকে। তিনি একটি পুত্রের জন্ম দেবেন এবং আপনি তার নাম যীশু রাখবেন, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে রক্ষা করবেন। এই সব ঘটেছিল নবীর মাধ্যমে, প্রভু যা বলেছিলেন তা পূর্ণ করার জন্য। কুমারী সন্তান হবে এবং একটি পুত্রের জন্ম দেবে এবং তারা তাকে ইমানুয়েল বলে ডাকবে, যার অর্থ আমাদের সাথে ঈশ্বর। যীশু কি অলৌকিকভাবে গর্ভধারণ করেছিলেন? খ যীশু আমাদের কি থেকে বাঁচাতে এসেছেন? গ যীশু খ্রিস্ট ঈশ্বর যিনি এখানে পৃথিবীতে আমাদের সাথে মানুষের আকারে বসবাস করেছিলেন, নাকি শুধুমাত্র একজন ভালো মানুষ? ম্যাথিউ 1:1-3। যীশু সিজারিয়া ফিলিপি অঞ্চলে এসেছিলেন। তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, মানুষের পুত্র কে বলে? তারা উত্তর দিল, কেউ কেউ বলে জন ব্যাপটিস্ট, অন্যরা বলে এলিয়ে, এবং অন্যরা জেরেমিয়া বা একজন ভাববাদী। কিন্তু তোমার খবর কি? তিনি জিজ্ঞাসা। তুমি বলো আমি কে? শিমন পিতার উত্তর দিলেন, তুমি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। জন 1:1-5 এবং 2:7, আমি উত্তম মেষপালক, ভালো রাখাল মেষের জন্য তার জীবন বিলিয়ে দেয়। আমি ভালো মেষপালক, আমি আমার ভেড়াকে চিনি এবং আমার ভেড়ারা আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন এবং আমি পিতাকে জানি, এবং আমি ভেড়ার জন্য আমার জীবন উৎসর্গ করি। আমার মেষেরা আমার কণ্ঠ শোনে, আমি তাদের চিনি এবং তারা আমাকে অনুসরণ করে। ভালো রাখাল কে? খ ভালো মেষপালক কি আমাদের যত্ন নিতে এবং আমাদের রক্ষা করতে পৃথিবীতে এসেছিলেন, এমনকি তার জীবনের মূল্যেও? গ খ্রিস্টের জন্য আপনার ভালো মেষপালক হতে আপনাকে কি তার কথা শুনতে হবে এবং অনুসরণ করতে হবে? জন 1:4-6, যীশু উত্তর দিয়েছিলেন, আমি পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। যীশু ছাড়া আর কোনো উপায় আছে সংরক্ষিত? খো আপনি ঈশ্বরের কাছে পেতে এবং অনন্ত জীবন পেতে পারেন একমাত্র উপায় কি? এটা কি কোনো যাজক, পুরোহিত, গুরু বা যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করা? 6:1-5, কারণ একজন ঈশ্বর এবং ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী মানুষ খ্রিস্ট যীশু। ঈশ্বর এবং মানুষের মধ্যে যীশু ছাড়া অন্য কোনো মধ্যস্থতাকারী আছে কি? খ আপনি কিভাবে ঈশ্বরের কাছে যেতে পারেন? মরিয়ম, যীশুর মা বা এমন কিছু সাধু বা ভালো ব্যক্তি যিনি ইতিমধ্যেই মারা গেছেন বা শুধুমাত্র যীশু খ্রিস্টের মাধ্যমে? 7:1-4, এবং সেই ইচ্ছার দ্বারা আমরা যীশু খ্রিস্টের দেহের বলিদানের মাধ্যমে একবার এবং সর্বদা পবিত্র হয়েছি। দিনের পর দিন প্রত্যেক পুরোহিত দাঁড়িয়ে তার ধর্মীয় দায়িত্ব পালন করে, বারবার তিনি একই বলি উৎসর্গ করেন যা কখনো পাপ দূর করতে পারে না। কিন্তু এই পুরোহিত যখন পাপের জন্য সর্বকালের জন্য একটি বলি উৎসর্গ করেছিলেন, তখন তিনি ঈশ্বরের ডান দিকে বসেছিলেন। সেই সময় থেকে তিনি তার শত্রুদেরকে তার পদস্থলে পরিণত করার জন্য অপেক্ষা করছেন, কারণ একটি বলিদানের মাধ্যমে তিনি চিরকালের জন্য তাদের নিখুঁত করেছেন যাদের পবিত্র করা হচ্ছে। আমাদের পাপের জন্য একমাত্র এবং নিখুঁত বলিদানকে খোব যিশুর বলি বারবার পুনরাবৃত্তি হয়। ব্রো, আপনি ঈশ্বরের কাছে কোনো বলি দিতে পারেন যা আপনার পাপের জন্য অর্থ প্রদান করবে? প্রার্থনা বা জপমালা, ব্যক্তিগত কষ্ট, নম্র সেবা, অবদান এবং দশমাংশ, দাতব্য কাজ, বা আপনি কিছু করতে পারবেন না, আপনার পাপের মূল্য দিতে হবে। সারসংক্ষেপ: এই আয়াতগুলিতে আপনি দেখেছেন যে যিশু হলেন খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, পথ, সত্য এবং জীবন, আমাদের জন্য ঈশ্বরের কাছে পাওয়ার একমাত্র উপায়, পিতা, পরিত্রাতা, নিখুঁত এবং একমাত্র বলিদান, আমাদের পাপের মূল্য পরিশোধ করতে সক্ষম, আর সে অনেক বেশি। আপনার বাইবেল পাঠে যিশু সম্পর্কে অন্যান্য সত্য আবিষ্কার করার চেষ্টা করুন, কিন্তু আপনার ইতিমধ্যেই বুঝতে হবে কেন বাইবেল বলে যে স্বর্গের নিচে অন্য কোনো নাম নেই যা মানুষের দেওয়া হয়েছে যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। প্রেরিত চার শ্লোক এক দুই: আপনাকে আপনার পাপ থেকে বাঁচানোর জন্য যিশুর প্রয়োজন। থামুন এবং এই বিস্ময়কর ব্যক্তি প্রতিফলিত, তার মাহাত্ম্য এবং সবকিছুর জন্য আপনার কতটা প্রয়োজন তা চিনুন, বিশেষ করে পরিত্রাণের জন্য। পরিত্রাণ এবং অনন্ত জীবন সন্ধান করুন যা শুধুমাত্র যিশু খ্রিস্টের মধ্যে পাওয়া যায়। অধ্যায় তিন: যিশু পালনকর্তা। এই অংশে আপনি শিখবেন যে যিশু প্রভু এর অর্থ কি, কেন তিনি আমাদের উপর কর্তৃত্ব আছে, কেন তার উদাহরণ অনুসরণ করা এবং তার আদেশ পালন করা এত গুরুত্বপূর্ণ। প্রেরিত দুই শ্লোক তিন ছয়: অতএব সমস্ত ইসরায়েলকে এই বিষয়ে নিশ্চিত হতে দিন, ঈশ্বর এই যিশুকে করেছেন যাকে আপনি ক্রুশে দিয়েছিলেন, প্রভু এবং খ্রিস্ট উভয়ই। ফিলিপীয় দুই শ্লোক নয় থেকে এক এক: অতএব ঈশ্বর তাকে উচ্চস্থানে উন্নীত করেছেন এবং তাকে এমন নাম দিয়েছেন যা প্রতিটি নামের উপরে রয়েছে, যাতে যিশুর নামে স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর নিচে প্রতিটি হাঁটু নত হয় এবং প্রতিটি জিহ্বা স্বীকার করে যে যিশু খ্রিস্ট প্রভু, পিতা ঈশ্বরের মহিমার জন্য। ঈসা মসীহের চেয়ে উচ্চতর কোনো ব্যক্তি আছে কি? কে স্বীকার করবে যে যিশু একদিন প্রভু? ম্যাথু দুই আট শ্লোক এক আট: তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। যিশুর কি অধিকার আছে যে তিনি যা খুশি তাই করতে আমাদের আদেশ দেবেন? তোমার উপর কার কর্তৃত্ব বেশি? কা ধর্মীয় নেতাদের একটি চার্চ কাউন্সিল, খো দেশের সরকার, একজন প্রচারক বা পুরোহিত, তোমার পরিবার, এ যিশু? জন এক দুই আয়াত চার আট: যে আমাকে প্রত্যাখ্যান করে এবং আমার কথা গ্রহণ করে না তার জন্য একজন বিচারক আছে, আমি যে কথাটি বলেছিলাম সেই কথাই শেষ দিনে তাকে দোষী করবে। যিশু বলেছিলেন শেষ দিনে আমাদের বিচার হবে এই কথার দ্বারা। কয়েকজন যাজক বা হোক, একজন রাব্বি বা একজন পুরোহিত বা যিশু নিজেই। হাশরের দিন বিচারের ভিত্তি কি এমন হবে যা আপনি সঠিক না ভুল মনে করেন? ঈশ্বরের বিচারের দিনে আপনি কি আপনার পিতামাতার কথা এবং বিশ্বাস দ্বারা বিচার করা হবে? লুক ছয় শ্লোক চার ছয়: কেন তুমি আমাকে প্রভু প্রভু বলে ডাকো এবং আমি যা বলি তা করো না? আপনি যদি যিশুর আনুগত্য না করেন তাহলে তাকে প্রভু বলার অধিকার কি আপনার আছে? ম্যাথিউ সাত পদ দুই এক থেকে দুই তিন: যে সবাই আমাকে বলে প্রভু প্রভু স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, তবে কেবলমাত্র সেই ব্যক্তি যে আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে। সেদিন অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু আমরা কি তোমার নামে ভবিষ্যৎবাণী করিনি এবং তোমার নামে ভূত তাড়াইনি এবং অনেক অলৌকিক কাজ করিনি? তারপর আমি তাদের স্পষ্টভাবে বলব, আমি আপনাকে কখনই চিনতাম না, আমার কাছ থেকে দূরে সরে যাও। যারা যিশুকে প্রভু বলে এবং তাকে বিশ্বাস করে তারা কি উদ্ধার পাবে? খ এটা রক্ষা করা যিশু আনুগত্য করা আবশ্যক। গ আপনি কি সবকিছুতে যিশুর বাধ্য হতে চান? প্রথম যোহন দুই শ্লোক ছয়: যে বলে যে আমি তাহার মধ্যে থাকি তার নিজেরও উচিত যেভাবে তিনি চলিয়েছিলেন সেভাবে চলাফেরা করা। ক আমাদের জীবনে অনুকরণ করা উচিত এমন উদাহরণকে? খ আমাদের কি যিশুর মতো জীবনযাপন করার চেষ্টা করা উচিত, অর্থাৎ একই মূল্যবোধ, গুণাবলী এবং মনোভাব রয়েছে? গ এটা বলা সহজ, আমি একজন খ্রিস্টান, কিন্তু যে ব্যক্তি সত্যিই যিশুতে থাকে তাকে অবশ্যই থাকতে হবে। লুক এক চার শ্লোক দুই সাত এবং তিন তিন: আর যে কেউ তার ক্রুশ বহন করে এবং আমাকে অনুসরণ করে না সে আমার শিষ্য হতে পারে না। একইভাবে তোমাদের মধ্যে যে কেউ তার সব কিছু ত্যাগ করে না সে আমার শিষ্য হতে পারে না। যিশুর একজন সত্যিকারের শিষ্য হওয়ার জন্য আপনি কি তাকে এবং তার ইচ্ছাকে আপনার জীবনের সব কিছুর উপরে রাখতে হবে? খো আপনার পরিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে থাকলেও আপনি কি খ্রিস্টান হওয়ার সিদ্ধান্ত নেবেন? সারসংক্ষেপ, আমরা দেখতে পাই যে যিশু হলেন সকলের প্রভু এবং যে বাস্তবে এই সত্যের অর্থ হল যে তিনি সত্য খ্রিস্টানের জীবনকে নিয়ন্ত্রণ করেন। আপনি যিশুর সামনে মাথা নত না করে এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ তার হাতে সমর্পণ না করে একজন খ্রিস্টান হওয়ার কথা ভাবতে পারবেন না। তার আনুগত্য করার সিদ্ধান্ত না নিয়ে কেউ খ্রিস্টান হতে পারে না। খ্রিস্টানের লক্ষ্য হল তার মতো হওয়া এবং সব কিছুতে তার প্রতি বাধ্য হওয়া। কিন্তু আপনার প্রভু হওয়ার জন্য যিশু যে উচ্চ মূল্য দিয়েছেন তা মনে রাখবেন। তিনি আপনার জন্য তার জীবন দিয়েছেন এবং এখন আপনি তার জন্য বাঁচতে চান। এই সত্যের প্রতিফলন। নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যিশুকে প্রভু বলতে প্রস্তুত কিনা। এই স্বীকারোক্তিটি আপনার জীবনে যে অঙ্গীকার নিহিত তা জেনে, কেন যিশুকে মরতে হয়েছিল? এই পাঠে আপনি পাপ সম্পর্কে শিখবেন। এটা কিভাবে আমাদের উপর ঈশ্বরের শাস্তি আনতে না? কেন ক্রুশে যিশুর কষ্ট এবং মৃত্যু প্রয়োজনীয় ছিল যাতে আমরা ঈশ্বরের শাস্তি থেকে রক্ষা পেতে পারি? কিভাবে যিশু ক্যালভারির ক্রুশে পাপের বড় সমস্যা সমাধান করেছিলেন? প্রথম জন 3:4 এবং অধ্যায় 5:7, যে কেউ পাপ করে সে আইন ভঙ্গ করে, প্রকৃতপক্ষে পাপ হল অধর্ম। সমস্ত অন্যায় পাপ এবং এমন পাপ আছে যা মৃত্যুর দিকে পরিচালিত করে না। যে ব্যক্তি ঈশ্বরের আইন ভঙ্গ করে বা অমান্য করে সে কি পাপী? খো আপনি যদি এমন কিছু করেন যা ঈশ্বরের বাক্য অনুসারে ন্যায্য বা সঠিক নয়, আপনি কি পাপী হয়ে যান? গ আপনি ব্যক্তিগতভাবে কখনও ঈশ্বরের অবাধ্য হয়েছে? জেমস 4:1-7, অতএব যে কেউ জানে যে তার কি করা উচিত এবং তা করা উচিত নয় সে পাপ করে। পাপী কি শুধু সেই ব্যক্তি যে খুন করে, চুরি করে, মাতাল হয়, মিথ্যা করে, ব্যভিচার করে বা অন্য ভয়ানক অপরাধ? খ আমরা যে ভালো কাজ করতে জানি তা করতে ব্যর্থ হওয়াও কি পাপ? গ আপনি কি সবসময় ভালো জিনিসগুলি করেছেন যা আপনি জানেন যে আপনার করা উচিত? গালাতীয় 3:10, যারা আইন পালনের উপর নির্ভর করে তারা সকলেই অভিশাপের অধীন, কারণ লেখা আছে, অভিশপ্ত প্রত্যেকে যে আইনের বইয়ে লেখা সমস্ত কিছু পালন করে না। যে ব্যক্তি সর্বদা সব কিছু করে না যা ঈশ্বর দাবি করেন তিনি পাপী। খ আপনি কি সবসময় ঈশ্বরের চাহিদা অনুযায়ী সব কিছু করেছেন? রোমান্স 3:2-3, সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে এবং খ্রিস্ট যিশুর দ্বারা আশামুক্তির মাধ্যমে তার অনুগ্রহে নির্দ্বিধায় ধার্মিক হয়েছে। তুমি কি পাপী? আপনার কিছু পাপের তালিকা তৈরি করুন। এইগুলি সম্পর্কে চিন্তা করে আপনার পাপ খুব ব্যক্তিগতভাবে উত্তর দিন। কো এই পাপ কি ঈশ্বরকে দুঃখিত করে? খ এই পাপগুলো কি আপনাকে দুঃখ দেয়? গ আপনি কি জানেন যে ঈশ্বর পাপীদের শাস্তি দেবেন? যে তুমি কি এইসব পাপ ক্ষমা করে ছোট্ট শিশুর মতো নিষ্পাপ হতে চাও? এ আপনি কি চিরকাল যিশুর সাথে থাকতে চান? রোমানস 6:2-3, কারণ পাপের মজুরি হল মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান হল আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। একজন পাপী তার মজুরি হিসাবে কি প্রাপ্য? রোগে আক্রান্ত হওয়া। খ একটি তীক্ষ্ণ তিরস্কার। গ আরেকটি সুযোগ। ক্ষমা করা। এ অনন্ত মৃত্যু। ঈশ্বর কি ঠিক যখন তিনি পাপীকে শাস্তি দেন? একজন পাপী হিসেবে আপনি কি ঈশ্বরের শাস্তি পাওয়ার যোগ্য? সারসংক্ষেপ, আপনার এখন জানা উচিত যে আপনি আমাদের বাকিদের মতো একজন পাপী যিনি ঈশ্বরের নিন্দা এবং মৃত্যুর যোগ্য, কিন্তু আমাদের জীবন দিতে সক্ষম হওয়ার জন্য ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছেন। যিশু, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, আপনার সমস্ত পাপের মূল্য দিতে ক্যালভারির ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এখন আপনাকে এই বিষয়ে চিন্তা করতে হবে, কারণ আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই সত্যগুলির প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাব। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি আপনার পাপের ক্ষমা পেতে চান, তাহলে আপনি জানতে চাইবেন কিভাবে ক্ষমা পেতে হয় এবং মৃত্যু থেকে জীবনে পাশ করতে হয়। অধ্যায় 4, আমার পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই পাঠগুলিতে আপনি শিখবেন যে আপনার পাপের ক্ষমা এবং অনন্ত জীবন পেতে আপনাকে কি করতে হবে। যিশু ইতিমধ্যেই আপনার পাপের মূল্য পরিশোধ করেছেন জেনে ক্রুশে খ্রিস্টের বলিদানের সুবিধা পেতে আপনাকে কি করতে হবে? জন 3:6, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ক, অনন্ত জীবন পেতে আপনাকে কি যিশুতে বিশ্বাস করতে হবে? জন 8:2-4, আমি তোমাকে বলেছিলাম যে তুমি তোমার পাপে মরবে। আপনি যদি বিশ্বাস না করেন যে আমি যাকে বলে দাবি করি, তাহলে আপনি সত্যিই আপনার পাপে মারা যাবেন। ক, আপনি যিশুতে বিশ্বাস না করলে কি পরিত্রাণ পাওয়া সম্ভব? রোমান 1:1-5, তাহলে তারা যাকে বিশ্বাস করেনি তাকে কিভাবে ডাকতে পারে? আর যার কথা তারা শোনেনি তাকে তারা কিভাবে বিশ্বাস করবে? এবং কেউ তাদের প্রচার না করে তারা কিভাবে শুনতে পাবে? কু, বিশ্বাস করার জন্য আপনাকে কি যিশুখ্রিস্টের সুসমাচার শুনতে হবে? লোক 1:3, আমি তোমাকে বলছি না, কিন্তু তুমি যদি অনুতপ্ত না হও তবে তোমরাও সকলেই ধ্বংস হয়ে যাবে। কো, যদি আপনি স্বীকার করতে অস্বীকার করেন যে আপনি পাপ করেছেন এবং আপনার পাপের জন্য অনুতপ্ত হন, তবে আপনি কি অনন্ত জীবন পাবেন? দ্বিতীয় করিন্থিয়ান্স 7:10, ঈশ্বরীয় দুঃখ অনুতাপ নিয়ে আসে যা পরিত্রাণের দিকে নিয়ে যায় এবং কোনো অনুশোচনা রাখে না, কিন্তু পার্থিব দুঃখ মৃত্যু নিয়ে আসে। অনুতপ্ত হওয়ার অর্থ হল পাপ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঈশ্বরের আনুগত্য করা বা আপনার করা পাপের জন্য অনুশোচনা বোধ করা। হোক, আপনি কি পাপ করা ছেড়ে দিতে চান? মার্ক 1:1-6, যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তাকে নিন্দা করা হবে। এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য যিশু শিখিয়েছিলেন? কু, যে বিশ্বাস করে সে রক্ষা পাবে এবং পরে তাকে বাপ্তিস্ম নিতে হবে। খ, যিনি বাপ্তিস্ম নিবেন তিনি পরিত্রাণ পাবেন এবং তারপরে বিশ্বাস করা উচিত। গ, যে বিশ্বাস করে এবং বাপ্তিস্ম নেয় সে রক্ষা পাবে। প্রেরিত 2:3-8, পিটার উত্তর দিয়েছিলেন, তোমাদের প্রত্যেকে অনুতপ্ত হও এবং আপনার পাপের ক্ষমার জন্য যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করো এবং আপনি পবিত্র আত্মার দান পাবেন। এই বাপ্তিস্মের উদ্দেশ্য কি? পাপের ক্ষমা, ক্ষমা জন্য। খ, আপনি সংরক্ষিত হয়েছে যে বিশ্বের ঘোষণা। গ, একটি ধর্মীয় সম্প্রদায়ের সদস্য হতে। প্রেরিত 2:1-6, এবং এখন আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? উঠুন, বাপ্তিস্ম নিন এবং তার নাম ধরে আপনার পাপ ধুয়ে ফেলুন। শৌল কখন সংরক্ষিত হয়েছিল? যখন সে দামেস্কের পথে যিশুকে বিশ্বাস করেছিল, যখন তিনি দামেস্কে প্রার্থনা ও রোজা রেখেছিলেন। ক, যখন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন তার পাপ ধুয়ে ফেলা হচ্ছে। শৌল কি করতে প্রভুর ডাকেনি? তার পাপ ধুয়ে ফেলুন। খ, বিশ্বকে বলুন তিনি রক্ষা পেয়েছেন। কলসিয়ান্স 2:1-2, তার সাথে বাপ্তিস্মে কবর দেওয়া হয়েছে এবং ঈশ্বরের শক্তিতে আপনার বিশ্বাসের মাধ্যমে তার সাথে পুনরুত্থিত হয়েছে, যিনি তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। বাপ্তিস্ম কি ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের প্রকাশ? খ, যে ব্যক্তি খ্রিস্টে বিশ্বাস করে না তাকে বাপ্তিস্ম দেওয়া কি ঠিক? রোমানুষ 6:3-6, অথবা আপনি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যিশুতে বাপ্তিস্ম নিয়েছিলাম তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছিলাম। তাই আমরা মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে তার সাথে সমাধিস্থ হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও নতুন জীবনযাপন করতে পারি। আমরা যদি তার মৃত্যুতে এভাবে তার সাথে একত্রিত হয়ে থাকি, তবে অবশ্যই তার পুনরুত্থানেও আমরা তার সাথে একতাবদ্ধ হব। খ্রিস্টের নতুন জীবন কি এই কবর ও বাপ্তিস্মের পুনরুত্থানের আগে বা পরে শুরু হয়? ১. আপনার বাপ্তিস্ম কেমন ছিল? ক, আপনি যখন বাপ্তিস্ম নিয়েছিলেন তখন কি আপনি যিশুতে বিশ্বাস করেছিলেন? খ, আপনার বাপ্তিস্ম কি পানিতে কবর দেওয়া নিমজ্জন ছিল? গ, আপনার পাপের ক্ষমার জন্য আপনার বাপ্তিস্ম ছিল। আপনি বাপ্তিস্ম নেওয়ার আগে আপনার পাপের অনুতাপ করেছেন? এ আপনার বাপ্তিস্ম বাইবেলের এবং এইভাবে বৈধ ছিল। সারসংক্ষেপ, আপনার পাপের জগত ছেড়ে খ্রিস্টান হওয়ার জন্য আপনাকে অবশ্যই যিশু খ্রিস্টের সুসংবাদ শুনতে এবং বুঝতে হবে। বিশ্বাস করুন যে যিশু ঈশ্বরের পুত্র, যিনি একটি পাপহীন জীবনযাপন করেছেন, আপনার জায়গায় ক্রুশে মারা গেছেন এবং তারপর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। আপনাকে অবশ্যই আপনার পাপের জন্য অনুতপ্ত হতে হবে, আন্তরিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রভু যিশুর বশ্যতা স্বীকার করে জীবনযাপন করবেন। আপনাকে অবশ্যই তাকে প্রভু হিসাবে স্বীকার করতে হবে এবং আপনার পাপের ক্ষমার জন্য যিশু খ্রিস্টের নামে জলে বাপ্তিস্ম নিতে হবে, নিমজ্জিত। এটি করার মাধ্যমে আপনি খ্রিস্টীয় জীবন শুরু করেন, ঈশ্বরের শাস্তির ভয় থেকে মুক্ত হন এবং খ্রিস্টে অনন্ত জীবনের আশায় নিরাপদ হন। এখনই থামুন এবং একজন খ্রিস্টান হওয়ার জন্য আপনার প্রয়োজনীয়তা সম্পর্কে চিন্তা করুন। আপনি যদি ইতিমধ্যেই খ্রিস্টে রূপান্তরিত হয়ে থাকেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার রূপান্তরটি বাইবেল অনুসারে হয়েছে কিনা। কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সেই প্রতিশ্রুতি সম্পর্কে জানা উচিত যা সত্য খ্রিস্টান অনুমান করে। অনুচ্ছেদ ৫ তার মণ্ডলীর জন্য ঈশ্বরের ইচ্ছা কি। এই পাঠগুলিতে আপনি শিখবেন যে একজন খ্রিস্টান এবং তার আধ্যাত্মিক দেহ গির্জার সদস্য হিসাবে ঈশ্বর আপনার কাছে কি চান। গির্জা কি, গির্জা কেমন হওয়া উচিত, গির্জা কি করা উচিত, গির্জার সদস্য হিসেবে আপনার দায়িত্ব কি। ইফিসিয়ান্স এক শ্লোক ২:২ এবং ২:৩ এবং ঈশ্বর সমস্ত কিছু তার পায়ের নিচে রেখেছিলেন এবং তাকে মণ্ডলীর জন্য সমস্ত কিছুর প্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন, যা তার দেহ, তার পূর্ণতা, যিনি সব কিছুকে পূর্ণ করেন। গির্জার সমস্ত কর্তৃত্ব কার আছে, গির্জার প্রধান কে। রোমান ক্যাথলিক পোপ, কিছু প্রোটেস্ট্যান্ট যাজক, বিশপ বা রেভারেন্ড, শুধুমাত্র যীশু খ্রিস্ট। গির্জা কি খ্রিস্টের দেহ বলা হয়। ইফিসিয়ান্স ৪:৪ একই দেহ এবং এক আত্মা, যেমন আপনাকে ডাকার সময় একটি আসার জন্য ডাকা হয়েছিল। বাইবেল অনুসারে যীশুর কয়টি দেহ আছে। গির্জা খ্রিস্টের দেহ, জমা দিতে হবে। ঐতিহ্য এবং মানুষের আদেশ। খ যীশু, যিনি গির্জার প্রধান। জন ১:৭-২:১ যেন সকলে এক হতে পারে, পিতা যেমন আপনি আমার মধ্যে আছেন এবং আমি আপনার মধ্যে আছি, তারাও যেন আমাদের মধ্যে থাকে, যাতে বিশ্ব বিশ্বাস করে যে আপনি আমাকে পাঠিয়েছেন। যীশু তার সমস্ত অনুগামীদের হতে চান। ঐক্যবদ্ধ। খ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ে বিভক্ত। প্রথম করিন্থীয় ১:১-১৩ ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদের কাছে আবেদন করছি যে তোমরা সকলে একে অপরের সাথে একমত হও, যাতে তোমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে এবং তোমরা সম্পূর্ণরূপে একত্রিত হতে পার। মন এবং চিন্তা। আমার ভাইয়েরা, ক্লোয়ের বাড়ির কয়েকজন আমাকে জানিয়েছে যে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি যা বলতে চাচ্ছি তা হল, তোমাদের মধ্যে একজন বলছেন, আমি পলকে অনুসরণ করছি, আরেকজন, আমি অ্যাপোলোসকে অনুসরণ করি, আরেকজন, আমি সেফাসকে অনুসরণ করি, আরেকটা, আমি খ্রিস্টকে অনুসরণ করি। খ্রিস্ট কি বিভক্ত? পল কি আপনার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিল? তুমি কি পলের নামে বাপ্তিস্ম নিয়েছিলে? কিশোর তার গির্জা মধ্যে বিভাজন নিন্দা করেন। খুব কিছু লোক বলে, এটা কতই না চমৎকার যে এখানে অনেক সম্প্রদায় এবং গির্জা রয়েছে, কারণ প্রত্যেকে তাদের উপযুক্ত একটি চার্চ বেছে নিতে পারে, এই সঠিক বা ভুল? ইফিসিয় ৪:৬ তার কাছ থেকে সমস্ত শরীর, প্রতিটি সমর্থনকারী লিগামেন্ট তারা সংযুক্ত এবং একত্রিত হয়, বেড়ে ওঠে এবং নিজেকে ভালোবাসায় করে তোলে, যেমন প্রতিটি অঙ্গ তার কাজ করে। প্রত্যেক খ্রিস্টানকে কি চার্চের জীবন ও কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। হিব্রু ১:০-২:৪ এবং ২:৫ এবং আসুন আমরা বিবেচনা করি যে আমরা কিভাবে একে অপরকে প্রেম এবং ভালো কাজের প্রতি উৎসাহিত করতে পারি। আসুন আমরা একত্রে মিলিত হওয়া ত্যাগ করি না, যেমনটি কিছু করার অভ্যাস রয়েছে, তবে আসুন আমরা একে অপরকে উৎসাহিত করি এবং আরও বেশি করে দিন যখন আপনি দেখতে পাচ্ছেন যে দিনটি ঘনিয়ে আসছে। কিশোর কি চান যে সমস্ত খ্রিস্টান নিয়মিতভাবে গির্জার সভায় অংশগ্রহণ করুক। প্রেরিত ২:৪-২ তারা প্রেরিতদের শিক্ষা ও সহভাগিতা, রুটি ভাঙ্গা এবং প্রার্থনায় নিজেদের নিবেদিত করেছিল। খ্রিস্টীয় জীবন অধ্যবসায় নিয়ে গঠিত। প্রেরিতদের শিক্ষা। খো ফেলোশিপ। গো পালনকর্তার ভোজ পালন। প্রার্থনা। এইসব আইটেম। প্রেরিত ১:৭-১:১ এখন বেরিয়ানরা থেসালোনীয়দের চেয়ে আরও উন্নত চরিত্রের ছিল, কারণ তারা বার্তাটি অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করেছিল এবং পল যা বলেছিলেন তা সত্য কিনা তা দেখার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতেন। কয়েকজন খ্রিস্টান হিসেবে আপনার কি আপনার বাইবেল অধ্যয়ন করা উচিত, যাতে আপনি যা শুনছেন তা সত্য কিনা। কলসিয়ান্স ৩:১-৬ খ্রিস্টের বাক্য আপনার মধ্যে সমৃদ্ধভাবে বাস করুক যখন আপনি সমস্ত জ্ঞানের সাথে একে অপরকে শিক্ষা দেন এবং উপদেশ দেন, এবং যখন আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার সাথে গীতসংহিতা, স্তোত্র এবং আধ্যাত্মিক গান গাইতে পারেন। প্রভু কি চান খ্রিস্টানরা স্তবগান গিয়ে একে অপরকে উৎসাহিত করতে এবং উৎসাহিত করতে চায় এবং প্রশংসা করে। রোমান্স ১:১-২ অতএব ভাইয়েরা, ঈশ্বরের করুণার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবন্ত বলি হিসেবে উৎসর্গ কর, পবিত্র ও ঈশ্বরকে খুশি কর, এটি আপনার আধ্যাত্মিক উপাসনা। এই বিশ্বের প্যাটার্নের সাথে আর সঙ্গতিপূর্ণ হবেন না, তবে আপনার মনের পুনর্নবীকরণের মাধ্যমে রূপান্তরিত হন। তারপর আপনি পরীক্ষা করতে এবং অনুমোদন করতে সক্ষম হবেন ঈশ্বরের ইচ্ছা কি তার ভালো, আনন্দদায়ক এবং নিখুঁত ইচ্ছা। আপনার পুরো জীবন প্রভুকে উৎসর্গ করা উচিত। সারসংক্ষেপ: খ্রিস্টীয় জীবন হল গির্জায় সুসমাচার প্রচারে এবং ভালো কাজে অংশগ্রহণ এবং জড়িত থাকার জীবন। একজন খ্রিস্টান হওয়ার অর্থ একটি গুরুতর প্রতিশ্রুতি যা আপনাকে আগে থেকেই ভাবতে হবে। কিন্তু মনে রাখবেন, অন্য কোনো উপায়ে পরিত্রাণ নেই। অধ্যায় ৬: কিভাবে আপনার অনন্ত জীবন রাখা। এই পঠনগুলিতে আপনি শিখবেন কিভাবে অনন্ত জীবনের অধিকারে থাকতে হয় যা ঈশ্বর আপনাকে দিয়েছিলেন যখন আপনি একজন খ্রিস্টান হয়েছিলেন। মনে রাখবেন যে অনেকেই হয়তো বলতে পারে, আমি একজন খ্রিস্টান বা আমি পরিত্রাণ পেয়েছি, কিন্তু একজন সত্যিকারের খ্রিস্টানের জীবন ক্রিয়াকলাপে নিজেকে প্রকাশ করবে। প্রথম জন এক শ্লোক ৫-৭, এই বার্তা আমরা তার কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি, ঈশ্বর আলো, তার মধ্যে কোনো অন্ধকার নেই। যদি আমরা দাবি করি যে আমরা তার সাথে সাহচর্য পেয়েছি, তবুও অন্ধকারে হাঁটছি, আমরা মিথ্যা বলি এবং সত্যের দ্বারা বাঁচি না। কিন্তু আমরা যদি আলোতে চলি, যেমন তিনি আলোতে আছেন, তাহলে আমাদের একে অপরের সহভাগিতা আছে এবং তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। ক: আপনি যদি একজন খ্রিস্টান হিসেবে অন্ধকারে বাস করতে শুরু করেন, তাহলে আপনি কি ঈশ্বরের সাথে আপনার বন্ধুত্ব হারাবেন? খ: যদি একজন খ্রিস্টান আলোতে হাঁটা ছেড়ে দেয়, তবে যিশুর রক্ত কি তাকে তার পাপ থেকে পরিষ্কার করবে? প্রথম জন ২-৯: যে কেউ নিজেকে আলোতে বলে দাবি করে কিন্তু তার ভাইকে ঘৃণা করে, সে এখনও অন্ধকারে রয়েছে। ক: যদি আপনি একজন খ্রিস্টান হিসেবে খ্রিস্টে আপনার ভাইদের প্রেমে বাস না করেন, আপনি কি পরিত্রাণ পেতে থাকবেন? প্রথম জন ২:৩-৬: আমরা জানি যে আমরা যদি তার আদেশ পালন করি, তবে আমরা তাকে জানতে পেরেছি। যে ব্যক্তি বলে আমি তাকে জানি, কিন্তু সে যা আদেশ করে তা করে না, সে মিথ্যাবাদী এবং তার মধ্যে সত্য নেই। কিন্তু যদি কেউ তার বাক্য পালন করে, তবে ঈশ্বরের ভালোবাসা সত্যি তার মধ্যে সম্পূর্ণ হয়। এইভাবে আমরা জানি যে আমরা তার মধ্যে আছি, যে কেউ তার মধ্যে বাস করার দাবি করে তাকে যিশুর মতো চলতে হবে। কো: যদি একজন খ্রিস্টান যিশুর আনুগত্য করা বন্ধ করে দেয়, তবে সে কি এখনও রক্ষা পাবে? প্রথম জন ৪:১-৬: প্রিয় বন্ধুরা, প্রতিটি আত্মাকে বিশ্বাস করো না, কিন্তু আত্মাদের পরীক্ষা কর যে তারা ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা, কারণ অনেক মিথ্যা ভাববাদী পৃথিবীতে চলে গেছে। আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি, এবং যে ঈশ্বরকে জানে সে আমাদের কথা শোনে, কিন্তু যে ঈশ্বরের কাছ থেকে নয় সে আমাদের কথা শোনে না। এভাবেই আমরা সত্যের আত্মা এবং মিথ্যার আত্মাকে চিনতে পারি। যারা কোনো না কোনো ধর্মের নামে কিছু শেখায়, তারা কি সব সময় সত্য শেখায়? খ: একজন সত্যিকারের খ্রিস্টান হতে হলে আপনাকে কি তার প্রেরিতদের শিক্ষা গ্রহণ করতে হবে? সারসংক্ষেপ: খ্রিস্টীয় জীবন হল এমন একটি জীবন যা প্রতিদিন যিশুর মতো হয়ে ওঠার লক্ষ্যে নিবেদিত। এই জীবন শুরু হয় যখন আপনি যিশুতে বিশ্বাস করেন, আপনার পাপের জন্য অনুতপ্ত হন এবং আপনার পাপের ক্ষমার জন্য খ্রিস্টের নামে বাপ্তিস্ম নেন। এই জীবন বজায় থাকে যতক্ষণ না আপনি আলোতে চলতে থাকবেন, ভাইদেরকে ভালোবাসুন, যিশুর আনুগত্য করুন এবং খ্রিস্টের মতবাদে বিশ্বাস করুন। এই প্রভুর যোগ্য জীবন। সত্যিকারের খ্রিস্টীয় জীবনের মূল্য এবং সৌন্দর্যের উপর কিছুক্ষণ চিন্তা করুন। কিছু তথাকথিত খ্রিস্টানদের জীবন দ্বারা প্রতারিত হবেন না, যারা এটি দাবি করে কিন্তু এটি বাস করে না। যিশু আমাদেরকে উচ্চতর জীবনযাপন করার জন্য আহ্বান করেছেন, যে জীবন তার জন্য যোগ্য। অধ্যায় ৭: পর্যালোচনা এবং উপসংহার। আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করুন এবং এই প্রশ্নের উত্তর দিয়ে আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত প্রয়োগ করুন। ১: আপনি কি বোঝেন যে আপনি ঈশ্বরের দৃষ্টিতে একজন পাপী এবং অনন্ত শাস্তির যোগ্য? ২: আপনি কি বোঝেন যে যিশু আপনার পাপের মূল্য পরিশোধ করেছেন যখন তিনি ক্রুশে তার জীবন দিয়েছেন? ৩: আপনি কি সত্যিই আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বর এবং যিশুকে ভালোবাসেন? ৪: আপনি কি অবাধে এবং সত্যিকার অর্থে সবকিছু ত্যাগ করতে চান এবং এখন যিশুর কাছে আপনার জীবন উৎসর্গ করতে চান? ৫: আপনি কি প্রকাশ্যে স্বীকার করতে প্রস্তুত যে যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং আপনার একমাত্র প্রভু? ৬: আপনি কি আপনার সমস্ত পাপের ক্ষমা পাওয়ার জন্য বাপ্তিস্মে খ্রিস্টের সাথে একত্রিত হতে চান? ৭: আপনি কি কেবল একজন খ্রিস্টান হতে চান, খ্রিস্টের দেহের সদস্য, তার গির্জা হতে চান? ৮: আপনি কি বুঝতে পেরেছেন এবং আপনি কি খ্রিস্টীয় জীবনের প্রতিশ্রুতি গ্রহণ করতে প্রস্তুত? নয়, আপনি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ দিয়ে থাকেন, তাহলে প্রার্থনা সহকারে প্রেরিত 2:2:16 পড়ুন, এবং এখন আপনি কেন অপেক্ষা করছেন? উঠুন এবং বাপ্তিস্ম নিন, এবং প্রভুর নাম ধরে আপনার পাপ ধুয়ে ফেলুন। এবং 2 থিসালোনিয়স 1:6-9, যেহেতু যারা আপনাকে কষ্ট দেয় তাদের ক্লেশের সাথে শোধ করা, এবং যারা আপনাকে দেয় তাদের দেওয়া ঈশ্বরের কাছে ধার্মিক কাজ। প্রভু যীশু যখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার মানে না, তাদের উপর প্রতিশোধ নিতে জ্বলন্ত আগুনে তার পরাক্রমশালী ফেরেশতাদের সাথে স্বর্গ থেকে প্রকাশিত হলে আমাদের সাথে বিশ্রামে বিশ্রাম। প্রভুর উপস্থিতি থেকে এবং তার শক্তির মহিমা থেকে তাদের চিরস্থায়ী ধ্বংসের শাস্তি দেওয়া হবে। এই অনুচ্ছেদগুলি আপনাকে যীশু খ্রিস্টের সুসমাচার মেনে চলার সিদ্ধান্ত সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করতে অনুপ্রাণিত করবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটি সম্পর্কে ধ্যান করুন, কিন্তু সংরক্ষণের জরুরিতা লক্ষ্য করুন। মনে রাখবেন যে প্রভু ফিরে আসবেন সেই দিন বা ঘণ্টা কেউ জানে না। সিদ্ধান্তটি তোমার। আপনি কি সত্যিই একজন সত্যিকারের খ্রিস্টান হতে চান, পাপের অপরাধ থেকে মুক্ত হতে চান? আপনি কি মৃত্যু থেকে বাঁচতে চান এবং অনন্ত জীবনে প্রবেশ করতে চান? যারা ঈশ্বরের বার্তা গ্রহণ করে তাদের খ্রিস্টের দেহে তার চার্চে ঈশ্বর যোগ করেন। বিশ্বের জন্য ঈশ্বরের আমন্ত্রণ। ম্যাথিউ 1:1-2:8-3: তোমরা যারা পরিশ্রম কর এবং ভারাক্রান্ত হও, আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল আপনার উপর নিন এবং আমার কাছ থেকে শিখুন, কারণ আমি কোমল এবং নম্র হৃদয়, এবং আপনি আপনার আত্মার জন্য বিশ্রাম পাবেন, কারণ আমার জোয়াল সহজ এবং আমার বোঝা হালকা। প্রথম কুরিন্থীয় 2:9-1: কিন্তু যেমন লেখা আছে, চোখ দেখেনি, কান শোনেনি, বা মানুষের হৃদয়ে প্রবেশ করেনি, যা ঈশ্বর তাকে ভালোবাসেন তাদের জন্য প্রস্তুত করেছেন, কিন্তু ঈশ্বর তাদের আত্মার মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন। কারণ আত্মা সব কিছু অনুসন্ধান করেন, হ্যাঁ, ঈশ্বরের গভীর বিষয়গুলি, কারণ তার মধ্যে থাকা মানুষের আত্মা ছাড়া আর কি মানুষ একজন মানুষের বিষয় জানে? তা সত্ত্বেও ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না। ম্যাথিউ 2:8-1:8-2: তখন যীশু এসে তাদের সঙ্গে কথা বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব যাও এবং সমস্ত জাতিকে শিষ্য কর, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, আমি তোমাদের যা আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও, এবং দেখ, আমি সর্বদা তোমার সাথে আছি, এমনকি যুগের শেষ পর্যন্ত। মার্ক 1:1-5: যীশু গ্যালিলে এসেছিলেন, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতেন এবং বলেছিলেন, সময় পূর্ণ হয়েছে এবং ঈশ্বরের রাজ্য হাতে এসেছে, অনুতাপ করুন এবং সুসমাচারে বিশ্বাস করুন। ম্যাথিউ 6:3-3: কিন্তু প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার খোঁজ করো, তাহলে এই সমস্ত জিনিস তোমাদের যোগ করা হবে, অতএব আগামীকালের জন্য চিন্তা করবেন না, কারণ আগামীকাল তার নিজের জিনিস সম্পর্কে চিন্তা করবে। দিনের জন্য যথেষ্ট তার নিজের কষ্ট। রোমান 6:1-9: তোমরা কি জানো না যে, যার আনুগত্য করার জন্য তোমরা নিজেদেরকে দাস হিসেবে উপস্থাপন করছ, তোমরা সেই ব্যক্তিরই দাস যাকে তোমরা মান্য করো, পাপের কারণে মৃত্যু হোক বা আনুগত্য যা ধার্মিকতার দিকে নিয়ে যায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে, যদিও তুমি পাপের দাস ছিলে, তথাপি তুমি সেই মতবাদকে হৃদয় থেকে মেনেছ যে রূপের কাছে তোমাকে পৌঁছে দেওয়া হয়েছিল, আর পাপ থেকে মুক্ত হয়ে তোমরা ধার্মিকতার দাস হয়েছ। তোমার দেহের দুর্বলতার কারণে আমি মানুষের ভাষায় কথা বলি, কেননা আপনি যেমন আপনার সদস্যদেরকে অসুচিতার দাস হিসাবে উপস্থাপন করেছেন এবং অনাচারের দাস হিসাবে আরও অনাচারের দিকে নিয়ে যাচ্ছেন, তেমনি এখন আপনার সদস্যদের পবিত্রতার জন্য ধার্মিকতার দাস হিসাবে উপস্থাপন করুন। প্রেরিত 4:1-2: তোমাদের সকলের কাছে এবং সমস্ত ইসরায়েলের লোকদের জানা হোক, নাসরতের যীশু খ্রিস্টের নামে, যাকে আপনি ক্রুশে বিদ্ধ করেছেন, যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তার দ্বারা এই লোকটি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই সেই পাথর যা তোমরা নির্মাতারা প্রত্যাখ্যান করেছিল, যা প্রধান ভিত্তিপ্রস্তর হয়ে উঠেছে, বা অন্য কারো মধ্যে পরিত্রাণ নেই, কারণ স্বর্গের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমাদের পরিত্রাণ পেতে হবে। শুনুন, মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং খ্রিস্ট যা শিখিয়েছিলেন তা পড়ুন, কারণ সেগুলি জীবনের বাণী। বোঝা? ঈশ্বরের ধার্মিক উপায় এবং আদেশ অমান্য করে সমস্ত মানুষ পাপী। সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের আদেশ অনুসারে জীবনযাপন করছে না। একজনের পাপের ফলে তাদের অনন্ত মৃত্যু হবে। ঈশ্বরের সাথে অনন্ত জীবন পেতে একজনকে অবশ্যই ক্ষমা করতে হবে। একজনের জন্য তাদের সমস্ত পাপের ক্ষমা পাওয়ার একমাত্র উপায় হল খ্রিস্ট। বিশ্বাস? যীশু ঈশ্বর ছিলেন এবং আছেন। তিনি গ্রামী নাজারেথের যিশু হিসাবে মানব দেহে পৃথিবীতে এসেছি। সে পুরুষদের মধ্যে বসবাস। তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হয়ে আমার পাপের জন্য নিখুঁত বলিদান হিসাবে তার পাপহীন শারীরিক জীবন দিয়েছেন। শ্বেতবোর্ড দেওয়া হয়েছিল। তৃতীয় দিনে ঈশ্বর তাকে কবর থেকে পুনরুত্থিত করেছিলেন। সে তার পুনরুত্থানের পর শত শত মানুষের কাছে আবির্ভূত হয়েছিল। সে পিতার সাথে থাকার জন্য স্বর্গে ফিরে গেছেন। অনুতপ্ত পাপ ও অবাধ্যতা থেকে আস্থা ও আনুগত্যে পরিবর্তন স্বীকার করুন। প্রকাশ্যে আপনার বিশ্বাস স্বীকার করুন যে যিশু ঈশ্বরের পুত্র। খোঁজ আপনার পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে ডাকুন। মরা আপনার পুরানো পাপপূর্ণ পার্থিব জীবনকে হত্যা করুন। সমাধিস্থ করা দাফনী আমাদের পাপপূর্ণ জীবন আপনি বাপ্তিস্মের কবরে মৃত্যু, কবর এবং পুনরুত্থানে জলে ডুবিয়ে দিয়েছিলেন। খ্রিস্ট ঈশ্বর আপনাকে কবর থেকে একটি নতুন সৃষ্টি হিসেবে পুনরুত্থিত করার অনুমতি দিয়েছেন, পাপ থেকে শুদ্ধ। গ্রহণ করুন। পবিত্র আত্মা একটি আমানত হিসাবে যা আসবে তার নিশ্চয়তা দেয়। হয়ে যান একজন নতুন খ্রিস্টান হিসাবে। ঈশ্বর আপনাকে তার দত্তক সন্তান হিসাবে অন্যান্য শিশুদের সাথে খ্রিস্টের প্রতিষ্ঠিত চার্চে যোগ করেছেন। লাইভ দেখান। খ্রিস্ট এবং প্রেরিতদের শিক্ষার প্রতি অবিচল ও আনুগত্যের সাথে জীবনযাপন চালিয়ে যান। আমি আপনাকে আহ্বান জানাই যে আপনি যে আহ্বান পেয়েছেন তার যোগ্য জীবনযাপন করুন। সম্পূর্ণ নম্র এবং কোমল হও, ধৈর্য ধরুন, প্রেমে একে অপরের সহ্য করুন। শান্তির বন্ধনের মাধ্যমে আত্মার ঐক্য বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন। পদক্ষেপ নিন, সঠিক সময় এখন। আজ মুক্তির দিন। অধ্যায় ৮। আগামীকালের কোনো নিশ্চয়তা নেই। ট্র্যাজেডি হল যে কাউকে স্বর্গ হারাতে হবে এবং নরক পেতে হবে না। পছন্দ আমাদের। আমরা আমাদের নিজেদের শাশ্বত ভাগ্য নির্ধারণ করতে স্বাধীন। স্বর্গ হল প্রস্তুত মানুষের জন্য একটি প্রস্তুত স্থান এবং জাহান্নাম একটি অপ্রস্তুত মানুষের জন্য প্রস্তুত একটি স্থান। দ্বিতীয় করিন্থীয় ৬:২। দেখুন, এখন গ্রহণযোগ্য সময়, দেখ এখন পরিত্রাণের দিন। জন ১:৫-১:০। যদি তোমরা আমার আদেশ পালন কর, তবে তোমরা আমার প্রেমে থাকবে, যেমন আমি আমার পিতার আদেশ পালন করেছি এবং তার প্রেমে রয়েছি। উপসংহার। যারা খ্রিস্টে, তাদের অবশ্যই শয়তানের দ্বারা তাদের সামনে রাখা প্রলোভনের বিষয়ে সচেতন থাকতে হবে। ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের অবাধ্য হওয়া এবং বিশ্বের পথে ফিরে যাওয়ার উদাহরণ ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট উভয়ই রয়েছে। যারা খ্রিস্টে নয়, যারা তার সন্তান হতে চায়, তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বাইবেল অন্যদের কি করতে বলেছে।